20শে নভেম্বর 2015 জুমা। বয়ান পেশ করবেন কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুল আলিয়া।
ইসলাম পৃথিবীতে ঈমান এবং ইসলাম সবচেয়ে বড় নেয়ামত। এই বেসমার নেয়ামতে আল্লাহ মানুষদেরকে পৃথিবীতে পালেন। এই সূর্যের উদয়স্ত সেটাও মানুষের কল্যাণে, সেটাও মানুষের জন্য নেয়ামত। যদি কেবল সূর্য উদয় অবস্থায় থাকলো আর ডুবে না, সেটা মানুষের জন্য ভয়ঙ্কর বিপদ। সূর্য ডুবলো আর উঠেই না, আর মানুষের হাতে ক্ষমতা নাই সূর্যের উদয় অস্তের উপর। সূর্য কারো বাবার নির্দেশে উঠে এবং ডুবে না, সূর্য সূর্যের স্রষ্টার নির্দেশে উঠে এবং ডুবে। সারা দুনিয়ার সব শক্তি একত্রিত হয়ে যদি বলে যে আন্তর্জাতিক নানান ব্যস্ততার কারণে আজকে আমাদের রাত্রে ঘুম হয় নাই, হে সূর্য আমাদের সম্মিলিত সিদ্ধান্ত, তুমি আজকে 3 ঘন্টার বিলম্বে উদয় হবে, সূর্য কি কারো বাবার কথা শুনবে? কোন নেতার কথা শুনবে? কোন বিজ্ঞানীর কথা শুনবে? কোন পণ্ডিতের কথা শুনবে? কোন চিন্তাবিদের কথা শুনবে? কারো কথা শুনবে না। চন্দ্র এবং সূর্য, আসমান এবং জমিন, এই গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, ওরা কারো কথাই শুনে না, শুনে কেবলই মহান আল্লাহর কথা। আল্লাহ যেমন সেটাই ওরা করে। আসমান জমিনে সমস্ত মাখলুক আল্লাহর পরিপূর্ণ আনুগত্যে রত এবং আল্লাহ পাকের গুণগানে রত। এরা সবসময় আল্লাহ পাকের গুণগানে ব্যস্ত এবং পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাকের আনুগত্যশীল। বিন্দু মাত্র তারা আল্লাহ পাকের আনুগত্যের বাইরে কোশ্চিন কেন যায় না এবং যায় না। এই পৃথিবীতে বেসমার নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন। যখন বৃষ্টির মৌসুম হয়, বৃষ্টির সময় হয়, আল্লাহ পাক যখন বৃষ্টি দেন, আকাশকে বৃষ্টি বর্ষণ নির্দেশ দেন, তখনই বৃষ্টি বর্ষণ হয়। আমাদের কারোর সিদ্ধান্তে বৃষ্টি বর্ষণ হয় না। আমরা যখন ছোট ছিলাম, সম্ভবত আমার বয়স তখন 12-13 হবে, তো ভয়ঙ্কর অনাবৃষ্টি এবং খরা ছিল, মানুষের ভীষণ কষ্ট, কোথাও বৃষ্টি নাই, মানুষ কষ্টে একদম অস্থির। তো এমন সময়ে জায়গায় জায়গায় বৃষ্টির জন্য দোয়া করা হত, কোথাও খতম ইউনুস পড়া হত, কোথাও সালাতুল ইস্তেসকা বৃষ্টির জন্য নামাজ পড়া হত। তো এরকমই আমি ছোটবেলাতে যে মাদ্রাসায় পড়তাম, সেই মাদ্রাসা থেকে সম্ভবত 1 মাইল দূরে এরকম একটা মসজিদ। ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই খতমের ব্যবস্থা করেন, খতমে ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম যে বিপদে পড়ার পরে যেটা যে দোয়াটা পড়তে থাকলে আল্লাহ পাক বিপদ দূর করলেন, রহমত দান করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে সকল ইসমে আজম, হাদিস শরীফে যেই দোয়াগুলো ইসমে আজম নামে পরিচিত, তার মধ্যে এই দোয়া ইউনুস এটাও একটা ইসমে আজম। শুনতেছেন? এই দোয়া ইউনুস পড়তে থাকলে এবং আল্লাহ পাকের নিকট দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। ওখানে এই খতমে ইউনুস পড়া হলো, দোয়া হলো, আমার এক উস্তাদ ছিলেন হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ, বহুত আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার। আমি দেখি নাই জীবনে কখনো উনি মোনাজাত দর্শনের কান্দে নাই আর উনার চোখ থেকে অশ্রুর ধারা প্রবাহিত হয়নি। আমি আমার জীবনে কখনোই ওনাকে এমনটা দেখি নাই। ফুপয়া ফুপয়া কান্দেন আল্লাহ পাকের নিকট। এইরকম আল্লাহর নিকট কান্দতে থাকা আর কান্দতে পারাটা আল্লাহ পাকের বড় নেয়ামত। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন বান্দা আল্লাহর ভয়ে কিংবা আল্লাহর ভালোবাসায় কান্দল আর তার চোখের পানি তার চেহারাতে লাগলো, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের উপর হারাম করে দেন। আর এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মুক্তির জন্য আল্লাহর রহমতের জন্য ক্ষমা লাভের জন্য এইভাবে বললেন যে তোমরা কান্দো, ইবকু ফাইন্নাম তামকু ফাতাবাকাও, তোমরা কান্নাকাটি করো, কান্দলে আল্লাহ পাকের রহমত আসে। আর যদি কান্দতে না পারো কান্নার ভান ভূমিকা করো, কান্নার ভঙ্গি বানাও, এতেও আল্লাহ পাকের রহমত নাজিল হয়। তো আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন বিশেষ রহমতের ছায়া, যার এক অর্থ করছেন উলামায়ে দীন যে আল্লাহ পাকের আরশের ছায়া দান করবেন। হ্যাঁ, তার মধ্যে একটা শ্রেণী হল রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, নির্জনে একলাতে যে আল্লাহর জন্য কাঁদছিল, আল্লাহকে স্মরণ করছিল আর তার চোখের পানি পড়ছিল, এই লোকটাকে কিয়ামত আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। চোখের পানি তার ভীষণ দামি দৌলত, অনেক বড় মূল্যবান সম্পদ। আমরা যারা গুণাগার মানুষ, অন্যায় অনাচার আমাদের জীবনে কম বেশ কিছু তো আছে, কারো কম কারো বেশি কারো অনেক অনেক বেশি, কিন্তু কোরআন শরীফ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দারা হাজারো সীমা লঙ্ঘনের পরেও তোমরা কিন্তু নিরাশ হবে না, লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া রহমত থেকে তোমরা নিরাশ হবে না। লা তাকনুতু মির রাহমাতির রহিম, লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, যিনি আল্লাহ সীমাহীন গুণওয়ালা সীমাহীন সম্মানওয়ালা মর্যাদাওয়ালা সীমাহীন রহমত এবং দয়ার ভান্ডারওয়ালা, সমস্ত রহমত করম করুণা সবকিছুই যার হাতে, যিনি একদম আল্লাহ, হ্যাঁ না, এবং তিনি একক, তার কোন দোষর নাই, সেই আল্লাহ তার রহমত থেকে কেউ তোমরা নিরাশ হবে না। এটা একটা নিশ্চিত বিষয়, সন্দেহাতীত বিষয় যে আল্লাহ তাআলা তোমরা ক্ষমা চাইলে তোমার সবগুলো গুনাহই ক্ষমা করে দিবেন। ইন্নাহু ওয়াল গফুর রহিম, এবং এটা এই কারণে না যে তুমি খুব যোগ্যতাওয়ালা বড় আমলওয়ালা, বরং শুধু এটার একটাই মাত্র সূত্র, সেটা হচ্ছে মহান আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা সীমাহীন দয়াওয়ালা রহমতওয়ালা। আল্লাহ পাকের ক্ষমা এবং রহমত খুঁজতে থাকে কোন অপরাধীকে ক্ষমা করার জন্য এবং আরো রহমত করে তুলবার জন্য। আল্লাহ পাকের সাথ মায়ের মনে এমন, মেয়েদের বিয়ে হলে কিছুদিন পর্যন্ত স্বামী স্ত্রী পরামর্শ করতে থাকে, থাক না হয় পরেই বাচ্চা নেই, কিন্তু একটা সময় এমন হয় আর একজনও সহ্য করতে পারে না, দেখে এখন আর তাকে আকাঙ্ক্ষার পরেও অনেক অদম্য আগ্রহের পরেও আত্মসন্তান হয় না, এবার ছুটে আলেম উলামা নেককার দিনদার মুরব্বীদের কাছে দোয়া করেন আমাদেরকে আল্লাহ একটা সন্তান দেন, দোয়া করেন সন্তান দেন। সন্তানের জন্য মনটা আল্লাহ যাকে বাবা বানাবেন যাকে মা বানাবেন তার মনে একটা অদম্য ব্যাকুলতা সৃষ্টি হয়, হ্যাঁ না, মা বাবার মনটাই আল্লাহ পাক এরকম বানায় দেন। আবার যখন বাচ্চা কাচ্চারা বড় হয় একটা সময় আপনাতেই এমনটা হয়ে যায় অটোমেটিকলি, অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকেই এটা অন্তরে তৈরি হয় পরিস্থিতি যে আমার দাদা হতে ইচ্ছা করে ছেলেকে বিয়ে করে, আবার কখন নানা হতে ইচ্ছা করে, তো মনই এমনটা বেকুল হয়। আল্লাহ পাক পৃথিবীর নিজামটা নিজের হাতে এমন রাখছেন আর নিয়ন্ত্রণ করতেছেন এটার উপর কারো হাত দেওয়ার কোন সুযোগ নাই অবকাশ নেই। শুনতেছেন ভাইরা? আল্লাহর যে মায়ের মন যেরকম বিকুল হয় সন্তান কুলে তোলার জন্য, তাকে আদর করার জন্য, তাকে তার কপালে চুমু খাওয়ার জন্য, আল্লাহাক নিজে এত সীমাহীন ক্ষমাওয়ালা, আল্লাহাকের ক্ষমার সিফত খোঁজ করে গুণাগারকে ক্ষমা করার জন্য। মায়ের মন যতটা খোঁজে তার থেকে লাখ কোটি গুণ বেশি, বেসুমার গুণ বেশি সুস্থ থাকে আল্লাহ পাকের ক্ষমার সেবত কোন গুণাগারকে পাইলে ক্ষমা করার জন্য। সেটাকে আল্লাহ পাক এই ভাষায় বয়ান করছেন যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা ইউরসিলু সামা আলাইকুম মিদরারা, যে তোমরা তোমাদের যিনি প্রতিপালক যিনি তোমাদেরকে পালেন সবসময় সেই তোমাদের পালন কর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি সীমাহীন ক্ষমাওয়ালা, ক্ষমা করে দিবেনই। এবং ক্ষমা চাইলে এই যে তুমি বলবা একটা দিবেন কয়েকটা, তুমি বলবো আল্লাহ মাফ করে, তো আল্লাহ পাক বলেন যে তুমি যদি বলো না যে ক্ষমা করো, তো আমি ক্ষমা করতে বললে করব কয়েকটা। একটা হলো যে ইউরসিল ইসসামা আলাইকুম মিদরারা ইন্নাহু কানা গাফফারা, একটা হলো ক্ষমা করে দিব আমি, হলো ইউরসিল ইসসামা আলাইকুম মিদরারা এবং তোমাদের অনাবৃষ্টি করা, আমি একদম তোমাদের কুশল ধারে তোমাদের এই জরুরত এবং আরামের এবং কল্যাণের বৃষ্টি দান করবো। যদি খালি আমাকে বলো যে মাফ করে দেন, এত খুশি লাগে যে আমি তোমার ধন সম্পদে বিপুল বরকত দান করব। যদি বলে ক্ষমা করে দেন আল্লাহ, তো এতটা খুশির দরিয়া আমার ঢেউ তোলে যে ওয়া জাআলনাকুম জান্নাত, তোমাদের বাগ বাগানে বিপুল বরকত দান করব। ওয়া আনহারা, এবং তোমাদের নহর বা নহর সাগর নদী এর ভিতরে কল্যাণ আর কল্যাণ দান করব। কি আজিব সাহ। এই জন্য ভারতের এক বুজুর্গ বলছিলেন যে মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বহা দিয়ে হ্যাঁ দূর বহা দিয়ে হ্যাঁ। বুজুর্গান দিন মানে দিনের যারা বড় বুজুর্গ, ফার্সি শব্দ। উপমহাদেশে, ভারত উপমহাদেশ এক সময় শাসিত ছিল, এই রাষ্ট্র পরিচালিত হইত, রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। ওই ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা হওয়ার কারণে এই ব্যাপকভাবে অঞ্চলে ফার্সি ভাষা প্রচারিত প্রসারিত হয়েছে। সেই কারণে উপমহাদেশের উর্দু বাংলা ইংরেজি যাই হোক এটার মধ্যে ফার্সি ব্যাপক ওটা বললেন না। এরকম বুজুর্গান দিন মানে আকাবের দিন, আর আকাবের শব্দ এটা রসুল চলাচলের উচ্চারিত ভাষা, কিন্তু মুসলমানরা এগুলো জানে না। যাই হোক, তো ভারত এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে মেরে করিম সে গর কতরা কে সিনে মাঙ্গা, আমার মহান আল্লাহ আমার সীমাহীন দয়াময় আল্লাহর নিকট কেউ যদি একটা ফোঁটা চায় তো দরিয়া বাহা দিয়ে হ্যাঁ দূর বাহা দিয়ে হ্যাঁ, তিনি সাগরকে সাগর দান করেন, সাগর ভরা মণিমুক্ত হীরা কাঞ্চনও তিনি দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালু এমন রহমতওয়ালা। ওই মানুষটা যে বুজুর্গ ব্যক্তি, আল্লাহর এই রহমত যেটা কোরআনে বর্ণিত হয়েছে সেটাকে নিজের ভাষায় এরকম আকর্ষণীয় করে ব্যক্ত করার চেষ্টা করছেন, নিজের অভিব্যক্তিতে সেটাকে ব্যক্ত করছেন। হ্যাঁ, তো আল্লাহ পাক জাল্লা জালালু আমানওয়ালু এত দয়াওয়ালা। এজন্য কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে দেখো যে মক্কাতে আর কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অত্যাচার করত, অবিচার করত, নির্যাতন করত, কিন্তু অন্যান্য উম্মতের জমানাতে সেই নবীদের কারো উপরে অত্যাচার হলে আল্লাহ পাক বারংবার তাদের উপর আযাব নাযিল করতেন, তুফান দিয়ে দিলেন, একদম এক কঠিন দুর্ঘটনা হয়ে গেল, ভয়ঙ্কর তুফান আসলো, ভয়ঙ্কর কঠিন বাতাস চালু হলো, একদম সে উড়ে নিয়ে গেল, আশ্রয়তে আশ্রয়তে সকলকে মেজে ফেলল। এইরকম কত ঘটনাগুলি অতীত উম্মত সময়ের সময় ঘটছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম ব্যাপক আকারে কোন ভয়ঙ্কর আযাব আসত না। তো ওই আরবের মুশরিকরা ভাবত এবং বলতো যে কি ইনি যদি নবী হবেন আর আমরা তাকে প্রত্যাখ্যান করি, তো ওইরকম অতীত উম্মতদের কথা উনি শুনান যে আযাব আসছিল, তো সেরকম আযাব আসে না কেন? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু পবিত্র কোরআনে বলেন ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, এ রাসূল আপনি ওদের মধ্যে বর্তমান থাকার কারণে আমি ব্যাপক আযাব দিয়ে ওদেরকে ধ্বংস করতেছি না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং যতক্ষণ ওরা কাফের মুশরিক হওয়ার সত্ত্বেও ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ওদেরকে আযাব দেব না এই দুনিয়াতে। ব্যাপারটা ছিল আরবের মুশরিকরা ওই তওয়াফ করত, গফরান মাফ করে দেন, তওয়াফের মধ্যে বলতো কি মাফ করে দেন, তওয়াফ করতো উলঙ্গ, পুরুষরা দিনের বেলায় একদম আপদ মস্তক উলঙ্গ তওয়াফ করত, তারা বলতো যে আমাদের কামাই এবং উপার্জন সব হারাম, এই হারাম উপার্জনের পোশাক দিয়া আল্লাহর ঘরের তওয়াফ ঠিক না, মাতার বুদ্ধি দিয়ে ঠিক করছে এটা, ইসলামী চিন্তাবিদ, কথা বুঝেন নাই, তদানীতন ইসলামী চিন্তাবিদ। হ্যাঁ, তো গবেষণার লোক তো ইসলামী জ্ঞানের ধরনটা কেমন হয় এখন বুঝতে পারেন। ও কোরআন সুন্নার এলিম শিখতে হয়, জ্ঞান শিখতে হয় কোন বিজ্ঞ আলেম দিন উস্তাদের নিকট থেকে, নিতান্তই ব্যক্তিগত উদ্যোগে, একমাত্র ব্যক্তিগত অধ্যবসায়ে, চেষ্টায় মেহনতে যারা দিন শিখেন এবং বুঝেন তারা এক্সিডেন্ট করিয়ে গেলেন, এমনটা করা উচিত না। যাই হোক, তো তারা কেবলই বলতো যে গোফরানক গোফরানক, আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন। হ্যাঁ, এনে গোফরানক, যা আপনি ক্ষমা করেন, একদম ক্ষমা করেন। আল্লাহ পাক বলে যে ওরা ক্ষমা চায়, আর ক্ষমা চাওয়ার ভাষাটা ভাষাটা এই মিনতিরা যখন শুনি তখন আমি আদাব দেই। এই আয়াতে পাক প্রসঙ্গে মুসলিম বিশ্বের বিখ্যাত মুহাদ্দিস ফকিহ আলেমে দ্বীন আরিফ মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মিশকাত কিতাবে বলেন যে ইজা কানাল ইস্তিগফার, হ্যাঁ ইজা কানাল ইস্তিগফার ইউফিদুল কুফার فَكَيْفَ لَا يَنْفَعُ الْمُؤْمِنِينَ الْأَبْرَارِ, যে ক্ষমা প্রার্থনা করলে মুশরিক কাফের মুশরিকও ক্ষমা প্রার্থনা করলে যদি আল্লাহর আজাব বন্ধ হয় এবং সেটাও যদি তাদের জন্য কল্যাণ কল্যাণে আসে, মুমিনরা ক্ষমা চাইলে সেই ক্ষমা প্রার্থনা কেন তাদের দুজহানের কল্যাণ করবে না? শুনতেছেন না? না, এজন্য সব মুমিনের সব মুসলমানের উচিত নিজের আমলের জন্য এক মুহূর্তের জন্য অহংকার দম্ভে গর্বে আক্রান্ত না হওয়া, আমি এমন আমি তেমন, আমি বড় এলেমওয়ালা আমলওয়ালা খেদমতওয়ালা মেহনতওয়ালা, মসজিদ করলাম মাদ্রাসা করলাম হজ করলাম উমরা করলাম, এই দম্ভ অহংকার ইবলিসের দোষটাকে বানায়। আর এই হাজারো আমল করার পরে যখন মনে করে যে আমার ভয় আল্লাহ কবুল না করলে কিচ্ছু তো নাই, এটা অন্তর থেকে বিশ্বাস করে, ভাই তুমি এত নড়চড় হট্টগোল করো, তোমার অস্থিরতা সবসময় আমার বয়ানের জন্য ডিস্টার্ব করতে থাকে, ভদ্রলোকের মতো সুস্থ মানুষের মতো বসত, কেচুর মতো মুসরামুসরি করতে থাকে। মহিলারা বলে যে ওই মায়ের পেটে থাকতে যারা কেচুর যে মা মুসরামুসরি করছিল ছেলেও এরকম করে, বাচ্চারাও এরকম করে, এটা সত্য অসত্য তা তো জানি না, এমনটা হওয়া কোনো জরুরি? মহিলাদের একটা বড় না কাউকে বকার জন্য একটা সুন্দর ভাষা আর কি, ভদ্র ভাষা। যাই হোক, তো ক্ষমা প্রার্থনা এত বড় মূল্যমান এবং দামি আমল, কশ্চিন কাল বিনয় এবং বিনয়ের বাইরে যাইতে নেই, আমি দীনহীন আমি মিসকিন, এই অবস্থা এটা আল্লাহ পাক রহমতকে ভীষণ আকৃষ্ট করে, জোর রবজার জারি রা বেগির রহম সুয়ে জারি আয়াদায় ফকির, তুমি এলমের গর্বদম্ব আমলের গর্বদম্ব পরিত্যাগ করো, এই জোর এটা এই শক্তি প্রদর্শন আল্লাহর রহমত আনবে না। ইবলিস শক্তি প্রদর্শন করছিল, ইবলিস বড় আলেম ছিল, বিরাট বড় আল্লামা সাহ, বিরাট বড় আল্লামা সাহ, ইসলামের ইসলামী এলিমের ইসলামী জ্ঞান ভণ্ডারের বিরাট বড় ডক্টর সাহ, মিস্টার ইবলিস, সব এলিম তার মুখস্থ, কোরআন তাওরাত তাওরাত জাবুর ইনজিল এবং হুজুরদের যত এলিম মুহাদ্দিসদের যত এলিম মুফতি সাহেবদের যত এলিম তামাম ওয়াজ নসিহত ওর একদম মুখস্থ, কিন্তু এই সব শুদ্ধ সে জাহান্নামে, সব শুদ্ধ লাঞ্ছিত অপদস্থ। কেন? কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন আমি বললাম যে আদমকে সিজদা করো, আমার কথা শুনল না, আবা এটা প্রত্যাখ্যান করলো, এখানে আবা মানে প্রত্যাখ্যান করলো, ওয়াস্তাকবারা সূত্র ছিল তার অহংকার, অহংকার বসত সে প্রত্যাখ্যান করল এবং সে বলছিল যে খলকতানি মিন নার ওয়া খলকতাহুম মিন তিন, দাম্ভিক ভাবে সে বলছিল যে আদম মাটির সৃষ্টি আর আমি হচ্ছি আগুনের সৃষ্টি, আগুনই আগুনের গতি ঊর্ধ্ব পানে ঊর্ধ্বের দিকে আর মাটির গতি তো আপনার তবিয়তগত জন্মগত ভাবে নিচের দিকে, তো যুক্তিগত ভাবে আমি ঊর্ধ্বে উপরে সে তো নিচে, তো কিভাবে আমি তাকে চেষ্টা করি? বস তো ওয়াকান আমিল কাফিরিন, এই দাম্ভিকতার প্রায়শ্চিত্ত হল পরিণাম হল, দাম্ভিকতার পরিণতি হল যে সে কাফের হয়ে গেল, এবং কাফের কি লানতি লানতি আজাব আর আজাব ভয়ঙ্কর আজাব শিকার হবে, যে যত বড় কাফের তার আজাব তত বড়, ছোট কাফের তার অনন্তকাল আজাব হবে বটে, ছোট কাফের তার আজাব সেই মাত্রার, জাহান্নামে থাকবে চিরকাল অনন্তকাল। কিন্তু এক মানুষ ছিল কাফের বটে, মুশরিক বটে, বিধর্মী বটে, কিন্তু একটু লোকদের সঙ্গে ভালো কথা বলতো, ভালো ব্যবহার করতো, কারো উপর জুলুম করতো না, কাউকে কারো অন্যায় কারো ক্ষতি করতো না, বরং দান করতো, কাউকে দেখলে কাকা চাচা ভাইয়া এরকম ভালো ভালো কথা বলতো, ভালো ব্যবহার করতো। এই লোক কাফের অনন্তকাল জাহান্নামে থাকবে, কিন্তু অন্য ভয়ঙ্কর কাফেরদের তুলনায় আজাদ লঘু হবে। তার প্রমাণ হল খাজা আবু তালিব রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের চাচা, তিনি ইমান নিয়ে তো মৃত্যুবরণ করেন নাই, কিন্তু জাহান্নামে যাদের শাস্তি হবে সবচেয়ে লঘু শাস্তি হবে খাজা আবু তালিবের। আর সেটা হচ্ছে যে একজোড়া আগুনের জুতা পরাইয়া দেওয়া হয়েছে, সেটার কারণে এই মস্তিষ্ক টকবক করতে থাকে সর্বক্ষণ, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এটা মস্তিষ্ক টকবক করতে থাকবে, এটা সবচেয়ে লঘু শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, হেফাজত করেন, দীন ঈমান ইসলামের উপর চিন্তা রাখেন, দীন ঈমান ইসলামের উপর আমাদের আল্লাহ তাআলা মৃত্যু কবুল করেন। সীমা লঙ্ঘন করতে নেই, সীমা লঙ্ঘনকারী সে ধীরে ধীরে জাহান্নামের পথে চলতে থাকে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়া দুনিয়ার উপরে সিদ্ধান্ত, দুনিয়া ভিত্তিক সিদ্ধান্ত, দুনিয়া ভিত্তিক কর্মকাণ্ড, দুনিয়াই তার কার্যের দুনিয়াবী মেজাজ, পার্থিব জীবন ধারাটাই তার মুখ্য। তো এমনটা যদি হয় তখন তার ঠিকানা তো নিশ্চিত জাহান্নাম। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে আল্লাহকে ভয় করবে কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে আমি কিভাবে দাঁড়াবো, কনহান নাফসা আনিল হাওয়া, আর মনের খায়েশাত মোতাবেক চলবে না, সেটাকে প্রতিরোধ করবে, সেটার বিপরীতে চলবে, ফাইন্নাল জান্নাত হিয়াল মাওয়া, সেটা নিশ্চিত তার ঠিকানা হবে জান্নাত। আমরা অনেকেই ভাবতে থাকি যে আমি যা করতেছি আমার জন্য জান্নাতি, এইরকমটা মনে করা, হ্যাঁ আশা তো রাখা, কিন্তু ভয়ও পাইতে থাকা যে আমার অন্যায় অপরাধ এক একটা এমন যে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। যাই হোক, তো ক্ষমা প্রার্থনা মোমেনের জীবনের একটা বড় মাপের আমল, এবং ক্ষমা এত ক্ষমা প্রার্থনা আল্লাপাক এত পছন্দ করেন, নবী রসুলগণ ওই জন্য আল্লাপাকের অত্যন্ত প্রিয় আমলটা বেশি বেশি করতেই থাকতেন। এই কারণে না যে তিনি অপরাধ করছেন, গুনাহ করছেন, মিথ্যা বলছেন, কোন নাফরমানি করছেন, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক, কারণ কোন নবী কোন পাপ করতেই পারেন না, নবীকে আল্লাহ নিজ দয়া সব পাপ থেকে বিলকুল হেফাজত করেন। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ইব্রাহিমকে আমি কতগুলো আমল দিলাম, কতগুলো কাজ করতে বললাম, ইব্রাহিম না সবগুলো কাজ এত সুন্দর মুকাম্মল ভাবে করে আমাকে দেখায় একদম খুশি করে ফেললেন। হ্যাঁ, তখন আমি খুশি হয়ে বললাম, হে ইব্রাহিম, ইন্নি জাইলুকাল লিন্নাসি ইমামা, আমি মানুষের জন্য, ওই জমানার লোক যারা, আমি মানুষের জন্য তোমাকে ইমাম বানাইলাম। এই কোরআন এখানে ইমাম মানি যে আমি তোমাকে নবুয়ত দান করলাম। ইমাম যে অর্থে ব্যবহার হয় কোরআন শরীফে, ইমাম মানে আল্লাহর সর্বোচ্চ প্রিয় বান্দা বানানো, এটার দুইটা সূত্র, হয় নবুয়ত না হয় বেলায়েত। কি কথা বুঝেন নাই? ইমাম বানালাম মানে যে তোমাকে আমি নবুয়ত দান করলাম। ইমাম সকলের শ্রদ্ধার পাত্র নবী হওয়ার সূত্রে, আর একটা হচ্ছে শ্রদ্ধার পাত্র সেটা হল আল্লাহর প্রিয় বন্দা বলি হওয়ার সূত্রে, যার মধ্যে এলমে দিন থাকতে হবে এবং পুরো দিন মোতাবেক আমল থাকতে হবে, এই দুই সূত্রে কোরআনের ভাষায় তাকে ইমাম বলা যায়। হ্যাঁ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রমাণ একই সঙ্গে এখানেই পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন, ওয়াকাল ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার এই বংশের মধ্যে আওলাদদের মধ্যেও ইমাম বানান। এই ইমাম দুই অর্থে, একটা হচ্ছে যে আমার বংশের মধ্যে নবী বানান, ইব্রাহিম ইসলামের পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আছেন সব ইব্রাহিম ইসলাম বংশের লোক, আল্লাহ পাক এমন ভাবে কবুল করছেন। কি কথা বুঝেন নাই? তো হযরত ইব্রাহিম নবী, তার বংশে অনেক নবী আল্লাহ মঞ্জুর করেছেন। অমিন দুরিয়াতি, এই মিন মানে অমিন দুরিয়াতি, অর্থাৎ এবং আমার বংশের লোকদের মধ্যে হতেও কিছু লোককে এরকম আপনি কবুল করেন, আর বাকি আপনার প্রিয় বান্দা বানান, সব তো নবী হবে না। কিন্তু এখানে রব্বুল আলামিন একটা কথা বললেন, কালা, এখানে যদি ইমাম মানে নবী হন আর নবুয়তি, তো আল্লাহ পাক বললেন, কালা লা ইয়ানালু হাদিয যালিমিন, যারা পাপে অভ্যস্ত, জুলুম মানে যে সীমা লঙ্ঘন করে, গুনার সীমা লঙ্ঘন, যারা জুলুমকারী, যারা সীমা লঙ্ঘনকারী, যারা অপরাধী, তারা আমার পক্ষ থেকে ইমামতের এই মর্যাদা পায় না। কথা বুঝেন নাই? এই আয়াত প্রমাণ হল যে কোন নবী কোশ্চিন গেল পাপিষ্ট হইতে পারেন না, পাপিষ্টকে আল্লাহ তাআলা নবুয়ত দেন না। শুনতেছেন না? আজিম মাওলা, ইস্তিগফার এবং ক্ষমা এত প্রিয় আমল, নবী রসুল গণও ক্ষমা চাইতে থাকে। প্রত্যেক নবীর শ্রেষ্ঠ যে জিকির ছিল, শ্রেষ্ঠতম জিকিরের মধ্যে একটা থাকত মাফ করে দেন। সব নবী বলতেন আল্লাহ, ইব্রাহিম ইসলাম খালি কাঁপতেন, বলতেন আল্লাহ মাফ করে দেন। কেয়ামতের দিন যখন আল্লাহ পাক বললেন, বলবেন যে আজকের এই হুকুমত, রাজত্ব এবং কর্তৃত্ব এখানে কার, তা আল্লাহ পাক ইব্রাহিম ইসলামকে নিজেই খলিউল্লাহ বলছেন, তাই না? কিন্তু সেই ইব্রাহিম আল ইসলামও কি আমাদের দিন কোন কথা বলতে সাহস পাবেন না, ভয়ে তত্তর কাঁপতে থাকবেন যে আমার জানি কি উপায় হবে, আল্লাহ আমাকে মাফ করে দেন। তিনিও তখন ক্ষমা পাওয়ার জন্য বেকুল। তা আমাদের কি অবস্থা থাকা উচিত? দাম্ভিক হওয়া উচিত? আচ্ছা, রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সম্পর্কে এক সাহাবি বলেন, আমি দেখলাম যে এক মজলিসে রসুল্লাহ সাল্লাহ ইসলাম উপবিষ্ট, তিনি খালি বলছেন আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। হ্যাঁ, রবিয়া, হে আমার প্রতিপালক, আমাকে মাফ করেন, আমার প্রতি রহমতের নজরে তাকান না আবারও, এইভাবে বলছেন। তো বলেন যে আমি গুনে দেখলাম যে তিনি 70 বার বলছেন কিছুক্ষণের মধ্যে একই বই চলে। 70 বার আমরা কয়বার ক্ষমা চাই? কোন রকম একটু সংক্ষিপ্ত দোয়া মোনাজাত করতে পারলে তা ছুটে গিয়ে এরপরে শুরু করে দিলাম এই দুনিয়ার আমার যেটা অভ্যাস কথাবার্তা এটা সেটা, এত কথা কথা দিয়ে ফুরাই না। এই জিহ্বাটা এতগুলো কথা বলার জন্য, এই বাক শক্তির অমূল্য ভান্ডারটা খালি দিন রাত যা খুশি তা স্বেচ্ছাচারিতে পূর্ণ কথাবার্তা বলার জন্য, এই জবানটা, এই জিহ্বাটায়, এই রসনা, এই বাক শক্তির ভান্ডারটা রব্বুল আলামিনের জিকিরের জন্য না, আল্লাহর গুণগানের জন্য না, একটা বড় অংশ আল্লাহর জিকিরের জন্যই হলে সেটা আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণে আসতো না। আল্লাহ আমাদের তৌফিক দেন। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা তো আমি আল্লাহর বেশি বেশি জিকির করবা, বেশি বেশি আমার প্রশংসা করবা, আমার গুণগান করবা, আমার কথা বলবা। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন। আর এক হাদিসে এক সাহাবি বলেন যে আমি দেখলাম যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বসে আছেন আর তিনি কেবলই ক্ষমা প্রার্থনা করেই চলছেন। আমি গুনতে থাকলাম যে দেখি তো কতবার হয়, গুনে দেখলাম কি ওই বৈঠকে একদম 100 বার তিনি আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইলেন। এতে প্রমাণিত হয় না যে আল্লাহ পাকের নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা চাই? যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট এই আমল বেশি প্রিয়, এজন্য কোরআন রসুল সাল্লাহ ইসলামের দুনিয়ার থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক নির্দেশ করলেন, হে রসুল, লোকেরা তো দলে দলে কেবলই এখন ইসলামে প্রবেশ করতেছে, ইসলামে দীক্ষিত হচ্ছে, তাই না? দলে দলে আসতেছে। যখন আপনি দেখলেন যে আল্লাহর মদদ, একদম আল্লাহর মদদ আর মদদ আসতেই আছে, আসতেই আছে, হ্যাঁ না? এবং আল্লাহর মদদ এমনটা আসছে যে কামের দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, হ্যাঁ না? ওয়াল ফাতহ, এবং বিজয়, নিশ্চিত বিজয় নসীব হয়ে গেছে। তো তারপরে দলে দলে লোক ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, তারপর এখন আপনি খুব আল্লাহ পাকের গুণগান করেন, প্রশংসা করেন, আর মাফ চান, যেটা আপনি পছন্দ করেন যে মাফ চাইবেন, মাফ চাইবেন, মাফ চাইতে থাকেন। মানে আপনার খুব মাফ চাওয়া এখন দরকার, এটা তো আপনার প্রিয় আমার, এটা করে নেন ভালো করে। কথা বুঝেন নাই? অনেক বন্ধু মানুষরা, আমাদের মুসলমান ভাইরা, এমন মারাত্মক মারাত্মক ভুলের শিকার, সঠিক এবং সহি এবং স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ উৎস থেকে দিন না শিকার কারণে তারা বলেন যে নবীদেরকে আল্লাহ ক্ষমা চাইতে নির্দেশ করেন, যে বোঝা গেল অপরাধে লিপ্ত ছিলেন। এতে বোঝা যায় নবীও অপরাধ করেন। এই গবেষণার ইসলামের পরিণাম হল পরে একদিন দণ্ডিত হওয়া লাগবে, কঠিন শাস্তি হবে এই সকল লোকদের। হ্যাঁ, ওখানে আল্লাহ বলেন যে লায়নাল ওয়াদি জালিমিন, যারা জালিম মানে সীমা লঙ্ঘনকারী পাপে লিপ্ত লোক, তারা আমার এই নবুয়তের আসন লাভ করতেই পারে না। শুনতেছেন ভাই? আর আপনি বলেন যে নবী গুনাগার ছিলেন, নাউযুবিল্লাহ। এই উম্মত কত যে ফেতনায় আক্রান্ত, একটা মাত্র কারণ বিজ্ঞ উলামায়ের দিন থেকে বিচ্ছিন্ন থাকা। উম্মতের সব ফেতনা গুমরাহির এবং অন্ধকারের এবং পদস্খলনের একটাই কারণ, আল্লাহ তাআলা উম্মতকে উম্মতের হক্কানী উলামাদের এলম এবং তাদের পরিচালনার ছায়া তলে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ক্ষমা প্রার্থনার তৌফিক দেন। তো ওখানে ওই হুজুর ওরকম খতম ইউনুস পড়ার পরে তখন এই শুরু করলেন দোয়া। ওই যে বললাম না আমাদের ছোটবেলার ঘটনা, তখন হুজুর মসজিদে দোয়া আরম্ভ করলেন, আল্লাহ রে সে কি রোদ! আমরা যখন সেই মাদ্রাসা থেকে দলে দলে ছাত্ররা মসজিদের দিকে যেতেছিলাম, রোদে শরীর পুড়তেছিল, এমন রোদ। তো ওখানে গেলাম, দোয়া হলো, এলাকার মুসলমান ভাইরা আসছেন, তারাও দোয়া শরীফ হয়েছেন, হ্যাঁ, আর খতম তো পড়ছেন আলেম উলামা তালবেলেরা, কারণ মানুষ বিশ্বাস করে আলেম উলামারা নায়েব রাসূল আল্লাহর রহমত তাদের সঙ্গে, আর এলেম যারা তালাশ করেন কোরআন সুন্নার এলেম, তো তারা আল্লাহ পাকের খাস রহমতের পাত্র। এই ন্যাক ধারণার উপরে, এবং এটা কোরআন সুন্নার দলিল ভিত্তিক ন্যাক ধারণা, এই ন্যাক ধারণার উপরেই তারা উলামাদের নিকট তালবেলেদের নিকট দোয়া চান, এটা মুসলিম জাতি অভ্যস্ত। হুজুর দোয়া আরম্ভ করলেন, সে কান্না, আর হুজুরের কান্না দেখলে সব মানুষ কান্দছে। হুজুর যখন কাঁদছেন না, ওনার কান্না এমন ফুবে ফুবে কান্না, একদম মানে মনে হয় যে বৃষ্টি শুরু হয়েছে চেয়ারের উপরে, একদমই চোখের পানি ঢলের মতো নামতে থাকতো, এত কাঁদছেন তিনি। আর ওনার কান্নার আওয়াজে সব মানুষ আর ছোট ছোট বাচ্চারা খুব কান্দত। হুজুর কান্দতেই আছেন, দোয়া করতেই আছেন, আল্লাহর কাছে বৃষ্টি চান, আল্লাহ বৃষ্টি দেন, এখনই দিবেন আল্লাহ। আর তো বৃষ্টি শুরু যে হলো, একেবারে পুরো এলাকা বৃষ্টিতে ভেসে গেল। আমরা তাআজ্জুব করলাম যে আল্লাহ, মাসকে মাস একদম বৃষ্টি নাই, আর এই পরিমাণ বৃষ্টি নাজিল হলো, এ তো চোখে দেখা ঘটনা। শুনতেছেন ভাইরা? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা, শুনতেছেন আপনারা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা, ওনা বৃষ্টি খরা এত মারাত্মক যে মানুষ এমনি তো আরবি পানি নাই, পানি না হওয়ার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে ধুকে ধুকে মরতেছে, জানোয়ারগুলো মরতেছে, উট মেষ এগুলো মরতেছে, এইরকম অবস্থা। সব নাকে ঘর থেকে বের হওয়ার কোন উপায় নেই। এখনো তো আরবে যে গরম যখন বাড়ে তো অবস্থা কি দাঁড়ায়, তো সেখানে যদি বৃষ্টি নাই তখন অবস্থা কি দাঁড়ায়। পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সকলকে বললেন, দোয়া করতে থাকো, দোয়া হয়, কান্নাকাটি হয়, নামাজ হয়, এখনো বৃষ্টি হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আসলো যে একটা কাজ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আমাদের মধ্যে জীবিত আছেন, যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন পর্দাতে, হযরত আব্বাসকে সাথে নিয়ে তার উসিলা দিয়া দোয়া করি। আমরা তো সব নালায়েকের দল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্রদ্ধার পাত্র এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এত প্রিয় পাত্র, তিনি তার উসিলা আপনি বৃষ্টি দেন। হযরত উমর বললেন, আয় আল্লাহ, হযরত আব্বাস এর উসিলা আপনি হে আল্লাহ বৃষ্টি দেন, বা ধুম বৃষ্টি আরম্ভ হয়ে গেল। শুনতেছেন ভাইরা? আমাদের মুসলিম সমাজে অনেক বন্ধুরা আছেন যারা নিজেদেরকে আহলে হাদিস, গায়রে মুকাল্লিদ, লাম মুজাবি নামে অভিহিত করেন। তাদের যে সকল বড় বড় বিষয়গুলো, তার মধ্যে একটা যেগুলো দিয়ে তারা নিজেদেরকে বৈশিষ্ট্য মণ্ডিত প্রমাণ করেন, তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহর নবীর উসিলা দিয়া দোয়া করলো শিরক। শুনতেছেন ভাইরা? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উসিলা দিয়া দোয়া করলে এটাকে শেরেক বলে, ওই লোককে মুশরিক বলে। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মদিনা শরীফে যদি জিয়ারতে যায়, যে আল্লাহর নবীর কবর জিয়ারতে গেলাম, বলে যে এটা হারাম, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি হলো এই মানুষগুলো? আর এরা হানাফি মজাহের বিরুদ্ধে নাকি এখন খুব লাগছে, হানাফিরা সব মুর্শিদ, এরা জাহান্নামে যাবে। আমার প্রিয় বন্ধুরা, আপনারা ভুলের মধ্যে আছেন, এই ভয়ঙ্কর অপরাধ, এইটার এই খড়গ হস্তের অভ্যাস পরিত্যাগ করা আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে। হানাফিরা কবে কবে কাফের হয়ে গেল? ইমাম শাফিও কাফের ছিলেন, যিনি ইমাম আবু হানিফ রহমতুল্লাহের ভূয়সী প্রশংসা করতেন, তার প্রতি শ্রদ্ধা করতেন, তার কবরে গিয়ে দোয়া করে তিনি বলতেন, হযরত ইমাম আবু হানিফ মক্লুয়ের কবরে আসলে যে কোনো সময় আল্লাহর নিকট যে দোয়াই করছে এই আল্লাহ বলার কবরের পাশে এসে প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে, একটাও রদ হয়নি। ইমাম শাফিও কাফির ছিলেন, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কি হলো এই মানুষগুলো? আমি মজাবের উপরে ইনশাআল্লাহ আমি দীর্ঘ দীর্ঘ আলোচনা করার আমার ইচ্ছা আছে, সারা দেশে সফর করি, সেখানে তো আলোচনা করি, তারও যদি মন চায় সে রেকর্ড শুনেন ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা বিশাল বড় নেয়ামত, বিশাল বড় নেয়ামত। আমি বলতেছিলাম যে এই পৃথিবীতে আল্লাহ বেশুমার নেয়ামত দান করছেন, আসমান নেয়ামত, জমিন নেয়ামত, বৃষ্টি নেয়ামত, এই ফসল নেয়ামত, ফুল নেয়ামত, দুনিয়া নেয়ামত, আমার আপনার চোখ কান নাক হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নেয়ামত, বিবেক বুদ্ধি নেয়ামত, এই ধন সম্পদ নেয়ামত, বাদশাহী নেয়ামত, এই পার্থিব সম্মানও নেয়ামত, বাবা হওয়া নেয়ামত, মা হওয়া নেয়ামত, সন্তান হওয়া নেয়ামত, স্ত্রী হওয়া নেয়ামত, স্বামী হওয়া নেয়ামত, কি কথা বুঝুন নাই, বেসুমান নেয়ামত। এক একটা মর্যাদার আসন তো, একজনের সন্তান পাইল অপথে, আর একজনের সন্তান পাইল শরীয়ত সম্মত পথে, আল্লাহ সন্তুষ্টির পথে, এটা কি মস্ত বড় নেয়ামত না? যদি বলে আমার আব্বা তো মর্যাদা, তার একটা মর্যাদা, এক বহুত বড় মর্যাদার আসন তার তৈরি হয়, আর তোমার বাবাকে কিচ্ছু বলে না। একবার গুলিস্তান এক দোকান থেকে কিছু কিনতে গেলাম, ছোট্ট একটা ছেলে এমন ব্যবহার করে মনটা খুশিতে ভরে গেল, আল্লাহর এই ছেলের ব্যবহার তো ভালো, পিচ্ছি ছেলে মনে হয় যে আট ন বছর বয়স হবে, পরে যাই কিছু বললে জলদি গিয়ে একদম সে নিয়ে আসার উপস্থাপনা দেওয়ার পদ্ধতি এত সুন্দর, হৃদয় কারে। পরে আমি বললাম, হে ছেলে তোমার নাম কি? কালো মতো ছেলেটা বললো যে আমার এই নাম। আমি বললাম বাড়ি কোথায়? বললো, পরে তোমার আব্বুর নাম কি? কিচ্ছু বলে না। বলো, এত বড় ছেলে বাবার নাম বলে না। পরে দোকানের মালিক বলল, ওর বাবার নাম জিজ্ঞেস করেন না। পরে আমি চুপচাপ হয়ে গেলাম, কি কথা বুঝেন ভাইয়েরা, বাবার নাম বলতে না পারা, বাবা না জানা, বাবা না থাকা, সেটা কি মানুষের কত ভয়ঙ্কর লাঞ্ছনার অপমানের কারণ না? এটা কি আর কোনোদিন মুছা যায়? যার জন্য, যার কারণে পশ্চিমা দুনিয়া এটা বিধান জারি করছে যে বাবার নাম লিখতে হবে না পাসপোর্টে, দলিল পত্রে, কোন ডকুমেন্টে মায়ের নাম লেখো, কারণ বাবার কোনো আত্মাবার্তাই থাকে না। কি কথা বুঝুন নাই? সেই পশ্চিমের দুনিয়া অনুসরণকে আজকে আমাদের মুসলিম ভদ্র ভাইয়েরা, অনেক যুবক তরুণরা মনে করে এর ভিতরে মর্যাদা। আল্লাহর কসম, মর্যাদা ইসলাম, মর্যাদা ইমান, লিল্লাহিল ইজ্জতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, মর্যাদা কালেমার মধ্যে, তাওহীদের মধ্যে, সেজদার মধ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে, সুন্নতের মধ্যে, আল্লাহকে ভয় করার মধ্যে, আল্লাহর হুকুমের সম্মুখে মাথা নত করার মধ্যে, আল্লাহর সামনে যে মাথা নত করে সেই মাথা আল্লাহ পাক চিরদিনের জন্য উন্নত করে দেন। তো সবচেয়ে বড় নেয়ামত ইমান এবং ইসলাম। হ্যাঁ, আর ইমান এবং ইসলাম তো আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে দান করছেন, তার অনুসারীদেরকে দান করছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ ইসলাম আল্লাহ পাক এই উম্মতকে দান করছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ রসুল। সেই ইমান ইসলামের কদর করা আমাদের কি কর্তব্য না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন জীবনের সর্বক্ষেত্রে ইমান ইসলামের উপর আমরা অটল থাকতে পারি, আল্লাহ আমাদের কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একটু সংক্ষিপ্ত দোয়া করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين। اللهم اغفر لنا وارحمنا, اللهم عافنا واعف عنا, اللهم كن لنا واجعلنا لك, اللهم كل خير لكل مسلم ومسلمة, اللهم اغفر الشغل কে maaf করেন, اللهم اغفر কে maaf করেন, اللهم اغفر কে maaf করেন, اللهم اغفر কে maaf করেন, আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে নাজাত দান করেন, আল্লাহ আমাদেরকে আযাব দিয়েন না, আল্লাহ আমাদেরকে আযাব দিয়েন না, আল্লাহ আমাদেরকে আযাব দিয়েন না, লঞ্চনার হাত থেকে আমাদের রক্ষা করেন, দুজাহানের সমস্ত অপমান থেকে আমাদের রক্ষা করেন, আপনার সন্তুষ্টি আমাদেরকে দান করেন, ইমান ইসলামের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, অটল অবিচল রাখেন, ইমান এবং ইসলাম নিয়ে বাঁচতে পারি মরতে পারি কবুল করেন, তৌফিক দান করেন, আমাদেরকে তৌফিক দেন, আমাদের সকল আপন জনদেরকে তৌফিক দেন, আমাদের মা বাবা ভাই বোন, আমাদের স্ত্রী পুত্র সন্তানাদি, আমাদের প্রিয়জন সকলকে তৌফিক দেন, সমস্ত মুসলমানদেরকে দিন ইমানের উপর অবিচল বানায় দেন, মুসলমানরা যারা বিভ্রান্তির শিকার তাদেরকে কামের হেদায়ত নসীব করেন, আমাদের যারা আপনজন দুনিয়ার থেকে গেছেন তাদেরকে মাফ করেন, আমাদের হাজি ইকবাল সাহেবের আব্বা ইন্তেকাল হয়ে গেছেন আল্লাহ তাকে মাফ করেন, তাকে জান্নাত নসীব করেন, এবং তার উত্তরসূরি ওয়ারিসিনকে সবরে জমিন নসীব করেন, দীনি জিন্দেগি বরকতময় রহমতপূর্ণ জিন্দেগি দান করেন, আমাদের সকলের হায়াত বরকত দান করেন, আপনাকে সন্তুষ্ট করার তৌফিক দেন, আপনার সন্তুষ্টি রহমত আর আফিয়ত বরকতের মধ্যে জিন্দগিতে আপনার সন্তুষ্টি আর আফিয়তের হার হতে নির্ধারিত সময় যখন দুনিয়ার থেকে নেবেন আপনি দুনিয়ার থেকে উঠে আমাদেরকে আল্লাহ আপনার রহমতের কোলে তুলে নিন, আল্লাহ আপনার রহমতের কোলে তুলে নিন, আল্লাহ আপনার রহমতের কোলে তুলে নিন। তমাম দোয়া জাতকে রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিলাতি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাক রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বন্ধ হয়ে গেছে পরে।